তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। তাদের সামনে উপস্থিত হয়েছি ইনশা আল্লাহ তালা অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত অ্যাড করব এবং হামদে বারি তালা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও থাকবে আমাদের অনুষ্ঠানে। আর একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব এই অনুষ্ঠানে, যাতে করে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আহকামকে ভালোভাবে মানতে পারি। আল্লাহ তাআলা কোন উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা কেন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীতে আসার আমাদের উদ্দেশ্যটা কি, আর এই পৃথিবী আমাদের জন্য কতটুকু সময়ের জন্য, আর এই পৃথিবীতে চিরকাল কে থেকেছে, কে থাকবে, আর এই পৃথিবী চিরকাল থাকার আসলেই জায়গা কিনা, এই সকল বিষয় নিয়ে আজ ইনশাআল্লাহ তাআলা আলোচনা করার চেষ্টা করব এবং কিয়ামতের ময়দানেরও কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে করে আমাদের মধ্যে ভয় সৃষ্টি হয়। কিয়ামত দিবসের ভয় যদি সৃষ্টি হয়, তবে আল্লাহ চায় ইবাদতে আমাদের আগ্রহ বাড়বে ইনশাআল্লাহ তাআলা। দেরি না করে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাআলা। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم, فبأي آلاء ربكما تكذبان, يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان, فبأي آلاء ربكما تكذبان, يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران, فبأي آلاء ربكما تكذبان, فإذا انشقت السماء فكانت وردة كالدهان, فبأي آلاء ربكما تكذبان, فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان, فبأي آلاء ربكما تكذبان, صدق الله العظيم।
সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত হুকুম আমাদের জন্য নাজিল করেছেন, কত আহকাম আমাদের জন্য, কত সুন্দর আমাদের জন্য জীবন পরিচালনার জন্য এক সুন্দর গ্রন্থ আমাদের কাছে এসেছে, আল্লাহ তাআলা নাজিল করেছেন এই কোরআন। আর এই কোরআনের তর্জমা না জানি আমরা, না এই কোরআন আমরা পাঠ করি, না জানারও চেষ্টা করি আল্লাহ তাআলা কোরআনে আমার জন্য কী বলেছেন, কত সুন্দর আয়াতে কারিমা আমরা শ্রবণ করলাম। ইনশাআল্লাহ তাআলা আজকের যে বিষয় নিয়েছি আপনাদেরকে জানিয়ে হামদে বারি তালা শোনার দিকে যাবো, হামদে বারি শোনাবো আপনাদেরকে। আজকে বিষয় রেখেছি, আমরা সবাই জানি কিয়ামতের ময়দানে যখন আমরা উঠব বা আমাদেরকে দাঁড় করানো হবে, ওই কঠিন মুহূর্তে একজন ব্যক্তি এমন হবে না কি যাকে এই পাঁচটি বিষয় উত্তর দিতে হবে না। অর্থাৎ কিয়ামতের ময়দানে পাঁচটি বিষয় উত্তর না দিয়ে আমরা এক কদমও নড়াচড়া করতে পারবো না, সামনে অগ্রসর হতে পারবো না। এই পাঁচটা বিষয় আমাকে জবাব দিতে হবে, পাঁচটা বিষয় আমাকে কথা বলতে হবে কিয়ামতের ময়দানে। এ কারণে আজকের বিষয় রেখেছি পাঁচটি বিষয়কে মূল্যায়ন করুন, সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। এই পাঁচটি বিষয় কি কি এবং সেটা আমাদের জীবনে কতটুকু গুরুত্ব, দুনিয়া এবং আখেরাতে কতটুকু গুরুত্ব সেটাও আমরা আজকের অনুষ্ঠান থেকে জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপর আজকের বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করবেন আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুক শ্রোতা, যে বিষয় আজ আমরা নিয়েছি মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন, আমরা কিছু মাদানী ফুল শুনবো। যে পাঁচটি বিষয়ে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, অর্থাৎ গুরুত্ব দিতে হবে। যেহেতু হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদে কারিমা চলে আসছে যে এই পাঁচটি বিষয়ে হয়তো বা কিয়ামতের ময়দানে তোমরা পরীক্ষায় পড়ে যাবে, এই পাঁচটি বিষয়ের উপরে যদি তোমরা সঠিক জবাব দিতে না পারো। আর সেই পাঁচটি বিষয়ের কথা যেহেতু অগ্রিম আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে হাদিসে মোবারাকার মধ্যে, অবশ্যই আমাদেরকে এই পাঁচটি বিষয়কে মূল্যায়ন করতে হবে, গুরুত্ব দিতে হবে, সঠিকভাবে তার অর্থাৎ দিক নির্দেশনাগুলো আমাদেরকে পালন করতে হবে। না হয়তো কিয়ামতের ময়দানে এই পাঁচটি বিষয়ের যে কোনো একটি বিষয় হলেও হয়তো বা আমরা ফেঁসে যেতে পারি, জাহান্নামের উপযুক্ত হিসাবে আমাকে নিয়ে যাওয়া হতে পারে। তো আজ ইনশাআল্লাহ তাআলা ভালো ভালো নিয়ত সহকারে আমরা বসি আর বিষয়গুলো শুনি। সালাউদ্দিন ভাই আমাদের সাথে আছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আজকের বিষয় পাঁচটি বিষয়কে মূল্যায়ন করা, অর্থাৎ যে পাঁচটি বিষয়ের কথা হাদিসে পাকের মধ্যে এসেছে কি আমাদের ময়দানে এই পাঁচটি বিষয়ে জবাব দিতে হবে, অর্থাৎ প্রশ্ন করা হবে, এই পাঁচটি বিষয়ে আমাদেরকে জবাব দিতে হবে। শুরুতে যদি দর্শকের উদ্দেশ্যে কিছু তুলে ধরতে।
আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবীন, আম্মা বাদ। যে পাঁচটি বিষয়ের কথা আজকে আপনাদের বিষয়ের মধ্যে আজকের প্রোগ্রাম রাখা হয়েছে, এটা হচ্ছে আমাদের মূল আল্লাহ তাআলা সৃষ্টি কুল কায়না সৃষ্টি করার পর যদি সবাইকে সমবেত করা হবে, তো আমাদের জীবন এর বিভিন্ন সফর আমরা তাই করেছি আলামে আরোহাতে, মায়ের পেটের জগতে, এরপর আমরা দারুল আমল দুনিয়া, তো এটা হচ্ছে আমলের জায়গা, এবং এরপরে যেগুলো হচ্ছে দারুল জাজা, এখানে কি প্রতিদান, সেটা সর্বপ্রথম আমাদের সোপান হচ্ছে আলামে বারজখ, যেটা কবর জগৎ আমরা বলি। কবর জগতের মধ্যেও প্রশ্ন এবং আখরাতের প্রশ্ন,
জি,
দুইটা দুই জায়গার মধ্যে আমাদের পরীক্ষা হবে। দুনিয়াও পরীক্ষার জায়গা, দুনিয়াতে আমাদেরকে বিভিন্ন ধরনের রঙিন নফসা মারা শয়তান এগুলোর মোকাবেলা করে আল্লাহ তাআলাকে রাজি করতে হবে, এবং সর্বপ্রথম আমাদের যে সোপান কবর এবং আখরাত কিয়ামতের দিবস। দুনিয়াতে যদি আমরা কোনো পরীক্ষা দিই, কোনো সিলেবাস তো দেয়, কিন্তু কনফার্ম কোনো প্রশ্ন দেওয়া হয় না,
না
যে এটাই আসবে, যদি দেওয়া হয় তাহলে ওই পরীক্ষাটা বাতিল হয়ে যায়, যদি কখনো যদি ফাঁস হয়ে যায়
রাইট
তাহলে সেটা ফাঁস হয়ে যায়, তো না এটার পরীক্ষা বাতিল হিসেবে গণ্য হয়। কিন্তু আল্লাহ তাআলা শান রহমান ও রহিমের আমাদের উপর দয়া, দুনো জায়গার প্রশ্নগুলো আউট করে দিয়েছে। তো এখানে বিষয়গুলি একটু ভেবে দেখার বিষয় সেটা হচ্ছে কি, সর্বপ্রথম কবর আমাদেরকে যে প্রশ্নগুলো করা হবে তিনটা প্রশ্ন,
জি,
এরপর আখরাতের পাঁচটা প্রশ্ন। কবরের প্রশ্নগুলো যদি আমরা একটু গভীরভাবে খেয়াল করি, সেখানে হবে আকিদার প্রশ্ন, আপনার প্রভু,
জি জি,
আপনার দীন এবং
নবী সাল্লাল্লাহু
আলাইহি সাল্লাম তাআলা ইসলাম সম্পর্কে চিনে কিনা জানে কিনা কি আকিদা রাখতো,
জি জি।
তো আকিদা পাশ হলে আমাদের মধ্যে আল্লাহ তাআলা চাইলে কি
ক্ষমা করে দিতে পারে,
এটা কিন্তু মেন আকিদাকে আমাদেরকে মজবুত করা এটা অত্যন্ত জরুরি। কিয়ামতের দিনে যে পাঁচটি বিষয় সেটা আমাদের পুরো জিন্দগিকে যদি পাঁচটি বিষয়ের উপর যদি আমরা রাখি, যে আমাদের প্রস্তুতিটা পাঁচটি বিষয়ের উপর, তাহলে আমাদের জিন্দগি এমনি সুন্দর
সুন্দর হয়ে উঠবে,
সুন্দর হয়ে উঠবে, পুরো সমাজ সুন্দর সুন্দর হয়ে উঠবে। সেই সৌন্দর্য করার জন্য যদিও প্রশ্ন আখেরাতের কঠিন ময়দানের, এখানে তো আল্লাহ রহমত ছাড়া কোনো কেউ পার পাবে না। এরপর এই যে বিষয়গুলো, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাকিকতগুলা গায়েবের কথাগুলা বলে দিয়েছেন, আমাদেরকে এর উপর আমল করা আমাদের জন্য অবশ্যই করতে হবে। তো তিরমিজি শরীফের হাদিসটা যে মানুষ ততক্ষণ পর্যন্ত এক কদমও নড়াচড়া করতে পারবে না যতক্ষণ না তারা এই পাঁচটি বিষয়ের উত্তর প্রদান করবে না। এর মধ্যে হচ্ছে যে তোমার জীবন কোথায় ব্যয় করেছ,
কীভাবে অতিবাহিত করেছ,
কীভাবে অতিবাহিত করেছ, আচ্ছা জীবনের মধ্যে কি যৌবন নেই, এরপর আবার প্রশ্ন হচ্ছে কি, আপনার যৌবন কোথায় ব্যয় করে, কীভাবে অতিবাহিত করেছে? এরপরে যেহেতু আমরা দুনিয়াতে আসছি, আমাদেরকে চলতে হবে, উপার্জন কোথেকে করেছি, আবার
কীভাবে
কীভাবে ব্যয় করেছি।
আল্লাহ আল্লাহ।
এরপরে যা এলম অর্জন করে সে মোতাবেক আমল কতটুকু হয়েছে। তাহলে আমরা যদি দেখি আমাদের পুরো জিন্দেগি বাবা আমাদের প্রশ্ন করা হবে, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের আমল কীরকম ছিল, আমাদের লক্ষ্যবস্তু কী ছিল, আমাদেরকে কী জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওই পাঠানোর উপর আমাদের প্রত্যেকটা কদম কী ছিল, প্রত্যেকটা কর্মসূচি কী ছিল, আমাদের কর্মসূচি কী, আমাদের কর্মসূচি হচ্ছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতে আমাদের কি আল্লাহ, এটার এক মানে হচ্ছে লিয়ারফুন, আল্লাহ তাআলার পরিচয় জানার জন্যই আমরা দুনিয়াতে আসছি। আর কায়েতে আল্লাহ তাআলা ইরশাদ করেন খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ হায়াত এবং মৌতকে এই জন্য সৃষ্টি করেছেন যে তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করতে পারে। তো সর্বোত্তম আমল, এখানে আমলে কাসীরের কথা বলা নাই,
সর্বোত্তম
আহসান আমল মানে সব আমল কোনটা কার ভালো এটা দেখবে। এর অর্থ হচ্ছে আমলের মধ্যে অনেকেই ভালো আমল করে, কিন্তু যদি সে আমাদের বাহ্যিক দৃষ্টিতে সেটা ভালো আমল, মানুষকে দান খায়রাত করলো, সে নামাজ পড়লো, হজ আদায় করলো, সব কিছু যেগুলি মানুষ ভালো মনে করে সব কিছু করলো, কিন্তু এই ভালো কাজ করার পেছনে তার লক্ষ্য ছিল অন্যটা,
রাইট, অন্য উদ্দেশ্য থাকে,
উদ্দেশ্য অন্য উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ইবাদতের জন্য আমাদেরকে দুইটা জিনিস অবশ্যই আমাদের সাথে থাকতে হবে।
আচ্ছা,
দুইটা জিনিস কি? সর্বপ্রথম হচ্ছে ইখলাস। আমার আজকে এখানে বসছি কেন বসছি, আমাকে টিভিতে পর্দা দেখে আমাকে একটু সহ, এই নিয়ত কি আমার না? আমার এই নিয়ত যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আজকে যে বিষয়টি, যে বিষয়টি যদি আল্লাহর বান্দা মাদিনা চ্যানেলের মাধ্যমে যদি কেউ শুনে, সেও যদি প্রস্তুতি গ্রহণ করে, আমি সে যদি সেটার আমল করে আমিও সব পেলাম,
রাইট,
নিয়তটা যদি আমার এটা হয়, তাহলে আমার কষ্ট করে আসা বসা কিছু বলা এটা আমার জন্য কি
কামিয়াব,
কামিয়াব, এটা হাসান আমল,
রাইট,
এবং এটাই ইবাদত। তো আমার উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্যটা আমাদের থাকতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি। দুই নম্বর, আমার উদ্দেশ্য ঠিক আছে, আমি আল্লাহর জন্য সব কিছু করছি, কিন্তু আমার করাটা হচ্ছে কি শরীয়ত মোতাবেক নয়, আল্লাহ এবং রসুল যেভাবে করতে বলে সেটা নয়। আমাকে আজকে ফজর নামাজ পড়লাম, ফজর নামাজ চার রাকাত, আমি সুন্নাত তিন রাকাত পড়লাম, ফরজ পাঁচ রাকাত পড়লাম,
কি হলো?
আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আমার ইখলাস ঠিক আছে আল্লাহ তার সন্তুষ্টির জন্য। প্রত্যেক রাকাতের মধ্যে সিজদা দুইটার কথা আছে, আমি তিনটা
দিলাম, বাড়াই বাড়াই করলাম,
বাড়াই বাড়াই করলাম, তো এটাকে আল্লাহ কবুল করবে কেন করবে না? আমি তো ইখলাস আছে। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে দেখিয়ে
দিয়েছেন,
যেভাবে আমাদেরকে শিখিয়েছেন,
রাইট,
ওই দুইটা জিনিস যদি একসাথে না থাকে, এবং এরপর আসবে আল্লাহর রহমত,
সুবহানাল্লাহ,
এরপর আল্লাহ তাআলার রহমত আশা করতে হবে রহমতের উপরে না। আমি তো ইখলাস ঠিক আছে, আমার এগুলো ঠিক আছে, এরপরও আমি এটা বলতে পারবো এটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, কিন্তু আল্লাহর রহমতের উপর আমার আশা,
ভরসা রাখতে
হবে। আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছেন লা তাকনাতু মির রহমতুল্লাহ, আমার রহমতকে নৈরাশ্য হয়ে না, কিন্তু এরকম যদি করি আমি রাস্তার মাঝখানে হাঁটবো, তবে আল্লাহর রহমতে আমি অ্যাক্সিডেন্ট হবো না, আমি বিষ পান করবো
মারা যাবো,
মারা যাবো না, আমি আগুনের মধ্যে লাভ দেবো কিন্তু পড়া যাবো না, আল্লাহর রহমত না, আল্লাহ তাআলা আমার আমাকে বাঁচিয়ে নেবে, এটা একটা বোকামি,
বোকামি, রাইট, জোর না থাকার কারণে এগুলো।
এই জন্য আমার পুরো জীবনে যে এখানে প্রথম প্রশ্ন,
জি,
এই প্রথম প্রশ্নটা এটাই আমাদের পুরো জিন্দেগির, আমার অন্য কোনো বিষয় থাকতে পারবে না,
জি,
আমার একটা বিষয় কি আল্লাহ রেজা, রেজা ইলাহি আমার জীবনের সবচেয়ে বড় মকসদ হওয়া চাই, এবং এর রেজা ইলাহি পাওয়ার জন্য আমাদেরকে বলা হয়েছে কি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য এটার উত্তম মডেল হচ্ছে কি রসুল পাকের জিন্দেগিতে,
সুবহানাল্লাহ,
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি সম্পর্কে যখন মা আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহার রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চাইলেন, তো আমাদের মা যান পেশাদ করেছেন, পুরো কোরআনই হচ্ছে, তোমাকে কোরআন পড়ো না,
সুবহানাল্লাহ,
কোরআনই হচ্ছে নবী করেন, অর্থাৎ প্র্যাকটিক্যাল কোরআনের নাম হচ্ছে। সুতরাং আমরা কোরআন না বুঝলেও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিরাত যদি আমরা বুঝি তাহলে আমাদের জিন্দেগি কোরআন মোতাবেক।
সুবহানাল্লাহ। একটা প্রশ্ন দিই, যে ফার্স্ট প্রশ্ন আছে যে তোমার জীবন তুমি কিভাবে অতিবাহিত করেছো, একটা প্রশ্নই যদি আমরা ভালো করে লক্ষ্য করি, ভালো করে এটা নিয়ে ভাবি, চিন্তা করি, আমার জীবনটা আমি কোন পথে কিভাবে পরিচালনা করছি, কোথায় যাচ্ছে আমার জীবনের মোড়টা কোন দিকে যাবে, এটা যদি আমরা অনুধাবন করতে পারি, তবে আশা রাখি ওই চারটা বাকি যে প্রশ্ন বাকি রয়ে গেছে ওই চারটা বিষয় কিন্তু আমার মধ্যে চলে আসবে, ভালো দিকগুলো।
হ্যাঁ,
আসান হয়ে যাবে, কেননা এর মধ্যে জিজ্ঞাসা করা হয়েছে প্রথম প্রশ্ন যেহেতু তোমার জীবন কিভাবে অতিবাহিত করছো, তো এখন আমার জীবন কি কোরআন সুন্নাত অনুযায়ী আছে কিনা, ইসলাম অনুযায়ী আছে কিনা, শরিয়ত অনুযায়ী আছে কিনা, দিন ইসলাম অনুযায়ী আছে কিনা, এই যে কয়েকটা বিষয় আমি বললাম, এরপরে যদি জিজ্ঞাসা করে তোমার জীবন, এখন যেগুলো বললাম জীবনের মধ্যে জীবনটাও চলে আসতেছে যে আমার জীবনটা কিভাবে তাহলে অতিবাহিত হয়েছে, কোরআন হাদিস ইসলাম ধর্ম শরিয়ত যেভাবে বলছে সেভাবে হলো কিনা, অর্থাৎ প্রথম প্রশ্নটা নিয়েই যদি আমরা আলোচনা করি তবে আল্লাহ চাহ ইনশাআল্লাহ তালা এক একজন মানুষের এটা বুঝে আসবে যে আমার জীবনটা কিভাবে অতিবাহিত করার দরকার ছিল আর আমি কিভাবে করছি। এখন পর্যন্ত যারা 60 বছর 50 বছর 40 বছর বয়স উপনীত হয়েছে, একবার যদি আমরা এই প্রথম প্রশ্নটাকে নিয়ে একবার ভাবি, এই বয়সে এসে অর্থাৎ চাকরি থেকেও আমি অবসর হয়েছি, ফ্যামিলি থেকেও আমি অবসর হয়েছি, এখন একটু ভাবি যে আমার জীবনটা আমি কোথায় অতিবাহিত করেছি, কিভাবে পরিচালনা করলাম আর কিভাবে এই পর্যন্ত আমি আসলাম, একটু চিন্তা করি, তবে আশা রাখি প্রশ্নের উত্তর কিন্তু আমার কাছেই ভাই।
যতক্ষণ নিঃশ্বাস আছে
জি,
ততক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর রেডি করা যাবে,
রেডি করা যাবে।
হয়তো আপনার কথার মধ্যেই আছে, আমি তো পুরো জিন্দির কথা, আমাদের 60 বছর তো হয়ে গিয়েছে, আপনি বলছেন 60 বছর, হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা রহমান রহিম আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে সুযোগ দিয়েছেন,
অবকাশ দিয়ে রেখেছেন,
রহমতের দরজায় খোলা রেখেছেন, তওবার দরজায় খুলে রেখেছেন। আপনি সামান্য তো আপনি এত গুণা করেন, এত গুণা, কোনো আপনার কাপড় সাদা কাপড়, এই কাপড়ে যদি অনেক দাগ না, অনেক সময় আপনি অনেক দাগ তোলার জিনিসে তুলতে পারবেন না, কিন্তু গুণাহের মতো মারাত্মক দাগ এটা ডিলিট করা যায় শুধুমাত্র একটা তওবার
মাধ্যমে।
তওবার পানি দিয়ে একটু আপনি চোখের পানি ছাড়েন, আল্লাহ রহমান আপনাকে একদম পরিষ্কার করে দেবে,
সুবহানাল্লাহ।
সেই জন্য আমাদেরকে নৈরাশ হতে নেই, আমাদের জীবন এখনো সুযোগ আছে, যার হতে এটাও কোনো নওজোয়ান যদি শুনে 60 বছরের কথা শুনলে, যদি 60 বছর আমরা যদি ভাবি তাহলে হবে না, আমার ভাবতে হবে এই মুহূর্তটা
জি,
কারণ যখন আমি প্রশ্নটার কথা এখন জেনেছি, হ্যাঁ আগেও জেনেছিলাম কিন্তু ভুলে গেছি, ভুলে যাই,
ধোকায় পড়ে গেছি,
ভুলে যাই আমরা জিন্দেগি, এক একজন এক এক মোড়ে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ এটা, কেউ এটা, কেউ এক একজন এক এক মোড় নেয়, যে মোড়ে নেয় ইসলাম শরিয়া সম্মত হোক সেটা যদি হয় তাহলে আপনার যেদিকে মোড় দেন সমস্যা নাই, কিন্তু আপনার
মেইন পয়েন্ট যেন আমার ঠিক
পয়েন্টটা ঠিক
থাকে, আমার আমি যেথায় যাই, যে দেশে যাই, যে কর্ম করি না কেন, হালাল কর্ম, কিন্তু মেইন পয়েন্ট যেন আমার ঠিক থাকে, পৃথিবীতে আমাকে কেন পাঠানো হয়েছে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসাবাদ এটাই হবে, জীবন কিভাবে অতিবাহিত করেছো তোমার।
এই বিষয়টা নিয়ে যদি আমরা প্রত্যেক যে যার অবস্থানের মধ্যে আমরা চিন্তা করলে তাহলে আমরা দেখতে পাই মা বাবাকে আমরা কষ্ট দিতে পারি না, আপন সন্তানকেও আমি অবহেলা করতে পারি না, আমার যদি কোনো চাকর থেকে চাকরের প্রতি আমাদের
জুলুম করা
এটা কখনো আসবে না, আমি এটা জবাবদিহি করতে হবে,
জবাবদিহি করতে
আমার প্রত্যেকটা, আমি চাষ করি, আমি জব করি, আমি বিজনেস করি, আমি যাই করি না কেন, গোল কোনটা একটাই, আল্লাহ তাআলা রাজি, আল্লাহ তাআলা আমার রাজি আছেন কিনা, ওইটাকে আমরা অবলম্বন করার জন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে।
এটা আমার মনে হয় হুজুর, যদি কোনো ব্যক্তি এটা নিজের থিমের মধ্যে নিয়ে নেয়, নিজের আইডিয়ার মধ্যে নিয়ে নেয়, নিজের টার্গেটের মধ্যে নিয়ে নেয় কি আমি যা কিছু হয়ে যাক আমি এই এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য কি আমাদের ময়দানে যেন ফ্রেশ থাকতে পারি, এখন আমি কোথাও যাব, আমি জানি এক কদম যদি সামনে অগ্রসর করি তবেই আমি হারামের মধ্যে পড়ে যাব, তখন যদি তার মধ্যে এই চিন্তাটা আসে আমার প্রথম প্রশ্ন তো কিয়ামতের ময়দানে আমি কিভাবে অতিবাহিত করেছি নিজের জীবন, তো এই কদমটা আর সামনে বাড়ানো যাবে না, সেখান থেকে সে ব্যাক করে চলে আসবে, এমন হাজারো ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায় যারা এই কথার উপরে অর্থাৎ এই কথাকে চিন্তা করে তওবা করেছে, এই এই কথাকে চিন্তা করে গুনাহের কাজ সামনে চলে আসছে সেখান থেকেও ফিরে আসছে আর তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন ইনশাআল্লাহ তাআলা। মাত্র তো একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, প্রথম প্রশ্ন, আরও চারটা প্রশ্ন বাকি রয়েছে, কিছু কিছু আলোচনা করার চেষ্টা করব। দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে, কলের দিকে যাবো, এসএমএস গুলো পড়বো, এরপরে আবারও ইনশাল্লাহ আজকের বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তাআলা। জি দর্শকের কল শুনিয়ে দিই। শুনতে চাইছেন আপনি, এটা তো ক্লিয়ার হলো না। প্রায় কালামের মধ্যে নাথখা ইসলামবাদের একটা স্টাইল, এটা একটা ভিন্ন তাদের তরিকা। এটা যখনই কালাম পরে তো মদিনা মদিনা বলেও আপনাদেরকে আলহামদুলিল্লাহ 2-4-5 মিনিট কালাম শোনাতে পারবে এরা। তো ক্লিয়ার হয়নি কোন কালাম আপনি শুনতে চেয়েছেন, তারপর আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা আপনার অনুরোধগুলো আমরা শোনাবো, শোনানোর চেষ্টা করব। পরবর্তী কল দেন।
নজরুল ইসলাম জেলা শেরপুর। আপনাদের চ্যানেল খুবই ভালো লাগে, আমার বউ চ্যানেলটা খুবই ভালোবাসে, আমার পরিবারে সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবসময় যেন আমরা মাদানী চ্যানেল দেখতে পারি।
মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি নিজেও দেখেন, পরিবারের সদস্যরাও মাদানী চ্যানেল দেখে। আমি অনুরোধ করবো আপনাকে, আপনার এলাকাতেও মাদানী চ্যানেলের এই অর্থাৎ দাওয়াত ইসলামীর যে মাদানী কাফলা রয়েছে, কাফলা নিয়ে নেন আপনার এলাকাতে, দেখবেন ইনশাআল্লাহ তাআলা এলাকার মধ্যেও অনেক কাজ হবে, অনেক প্রশংসাও হবে এবং কাজও হবে, আপনাকে অনেক মোবারকবাদও দিবে। সুবহানাল্লাহ, তুমি এমন একটা কাজ করেছো আমাদের এলাকাতে, দাওয়াত ইসলামী নিয়ে আসছো, আর এদের কারণে ঘরে ঘরে নামাজি এবং সুন্নতের উপরে আমল। যেভাবে আপনি মাদানী চ্যানেল দেখে খুশি হচ্ছেন না, আপনার এলাকাতে যখন এই দাওয়াত ইসলামের মোবালিক পৌঁছে যাবে, কাজ করবে, তখন আপনার কাছে আরও ভালো লাগবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
আপনাকে
ধন্যবাদ সাথে থাকার জন্য, অনুষ্ঠান দেখার জন্য, মাশাআল্লাহ। পরবর্তী কল।
আমি একটি
কবুল করেনি। ছোট্ট ছোট্ট মাদানী মুন্নারা, মাদানী মুন্নিরা মাদানী চ্যানেলের দেওয়া না সবসময় দেওয়া মাদানী চ্যানেল দেখে, নাতে রসুলের নামও মুখস্থ রয়েছে, কালামও শুনতে চান, আল্লাহ তালা বরকত দান করুক ইনশাআল্লাহ তালা। যারাই আজকে নাচ শুনতে চেয়েছেন, দুঃখিত, আগামী পর্বগুলোতে আপনাদেরকে নাতে রসুল কালাম শোনাবো আমরা ইনশাআল্লাহ তালা। যে বিষয়ে আলোচনা করছিলাম হুজুর, প্রথম যে প্রশ্ন ছিল, দ্বিতীয় প্রশ্ন তো হলো যে তোমার
যৌবনকে
কিভাবে করেছে, অনেক বড় এক নিয়ামত কিন্তু আল্লাহ তাআলার যৌবন,
কেউ পায় কেউ পায় না, যারা পায় তারা এটাকে মূল্যায়ন
করে না।
এটা আল্লাহ তাআলার ছোটকাল এমন ভাবে যায় তো তখন তো অনেক কিছু বুঝেই আসে না, আর যৌবনকাল এমন একটা আসে এটা বুঝে আসেও, কিন্তু যৌবনের যে শক্তি যে একটা আছে তখন পূজা আসার পরও সেটা গ্রহণ করতে মন চায় না,
মন চায় না,
আর বৃদ্ধকাল যখন আসে তখন মন চায় কিন্তু শক্তি দেয় না,
শক্তি থাকে
না, এটা মন চায় কিন্তু
পারা যায় না,
পারা যায় না। তো এই যে মানুষের আল্লাহ তাআলা স্টেপ বাই স্টেপ এটা ইয়া করেছেন পুরো জীবনের মধ্যে, তো এই জীবনটাকে আমাদেরকে এমনি তো প্রথম পোস্টের মধ্যে আমাদের এটা চলে আসছে যৌবনকালকে, এই জন্যই আমাদেরকে গুরুত্ব দিয়েছে। এখন যৌবনকালে মানুষ সব অনেক কিছু করতে পারে,
অন্যায় অত্যাচার জুলুমগুলো যৌবনকালেই বেশি সংগঠিত হয়,
সংগঠিত হয়
এবং ছোট বয়সে এবং বৃদ্ধকালে,
বৃদ্ধকালে
এতটা হয় না,
বাচ্চার মধ্যে তাকে করতে চাইলেও করা যায় না।
জি জি,
যে যৌবনকালকে এই জন্য গুরুত্ব দিতে বলা হয়েছে যে এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা তার বিবেককেও খোলা থাকে এবং তার শক্তিও থাকে এবং সে যা চায় তা করতে পারে,
তা করতে পারে।
আর এই যৌবনকাল এটা কোন সময়কে যৌবনকাল বলে, রাইজানের সুন্নতের মধ্যে প্রথম কোরআনের মধ্যে আমির আলোচনা লুগাতের অর্থাৎ অবৈধানিকভাবে যৌবনকাল 30-40 পর্যন্ত এটাকে যৌবনকাল ধরে নেওয়া হয়েছে এবং 40-50 এটা বার্ধক্য এবং যৌবনের মাঝামাঝি, এরপরে 50-এর পর সে বার্ধক্যের দিকে আস্তে আস্তে
অগ্রসর হচ্ছে,
অগ্রসর হয়। এই সময়টা 30-50 পর্যন্ত, 20-এর পর থেকে, বিশেষ করে টিনেজ, বর্তমানে টিনেজ বয়সে যারা আছে তারাও অনেক কিছু তারা করতে পারে, কিন্তু এই সময়টা অনেক সময় বিগড়ে যায়। তো এটার পিছনে যারা অভিভাবক আছে তাদের ভূমিকা রয়েছে,
রাইট, শিক্ষকের ভূমিকা রয়েছে,
শিক্ষকের ভূমিকা রয়েছে, এবং মাহল পরিবেশের ভূমিকা
রয়েছে।
পরিবেশ যেটা ওই বয়সের মধ্যে টিনেজ বয়স এবং যৌবনকালে যে পরিবেশটা সেদিকে ঝুঁকে যায়। তো এখন এই যৌবনকাল, এর উপর আমির আলাহ সুন্নাত একটা ওই প্রশ্নের তৈরির জন্য আমির আলাহ একটা রেসালা লিখেছেন।
আচ্ছা,
জওয়ানি কেসে গুজারে, যৌবনকাল কীভাবে কাটাবে, ওটার মধ্যে একটা সুন্দর ঘটনা বর্ণনা করেছেন বোঝানোর জন্য।
আচ্ছা,
এক বয়স্ক লোক বৃদ্ধ, সে বয়সের ভারে মানে
ঝুঁকে গেছে,
ঝুঁকে ঝুঁকে হাঁটতেছে। তো বয়স্ক যখন হয় তাদের নিয়ে অনেকে কি ঠাট্টা
মশকারি
এগুলো করে। তো এক যুবক আসলো, যুবক বলল, আচ্ছা মিয়া কি খুঁজতেছেন? অর্থাৎ একটু ঠাট্টা মশার কথা, উনি তো এমনি কি ঝুঁকে গেছেন, কি খুঁজতেছেন? এখন এই বয়সের মধ্যে মেজাজ কিটকিটে হয়ে যায় এবং ঠাট্টা মশার করা এটা সহ্য করা
সম্ভব হয় না।
কিন্তু চাচা খুব ধৈর্যশীল ছিলেন, সহনশীলতার সাথে, বুদ্ধিমত্তার সাথে একটা জবাব দিলেন যে হে আমার ভাই বা হে আমার ভাতিজা, আমি আমার যৌবনটা খুঁজতেছি।
আল্লাহ,
যৌবন কি আবার ফিরে আসে, এটা কি
খুঁজে পাওয়া যায়?
আমি তো সেটাই বলতেছি, আমি তো এটা হারিয়ে ফেলেছি, খুঁজতেছি, এটা পাওয়া যায় না। তোমার জন্য একটা নসিহত, আমাকে দেখে তোমার তো এখন যৌবন রয়েছে, তুমি জানো এই যৌবন কালকে তুমি অবহেলায় না কাটাও। এই সুন্দর একটা ঘটনা দিয়ে রেসালাটা শুরু করেছে। এখন অনেক ফজিলত, অনেক কিছু লেগেছে। আসলে এই বয়স যখন হয়ে যাবে তখন খুঁজতে থাকলেও আর এটা কি
পাওয়া যাবে না।
তো ওই বয়সের মধ্যে, যে বয়সের মধ্যে সব কিছু করতে পারে, ওই সময়ের মধ্যে যদি আমরা কিছু করতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে আমরা এখন 5টি বিষয়ের কথা বলেছি, আর এক হাদিসের মধ্যে আরেকটি 5টা বিষয়ের মেশকাশের মধ্যে হাদিসটা আছে যে নসিহত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার করেছেন 5টি বিষয়কে 5টি বিষয়ের পূর্বে
মূল্যায়ন করো,
এটাকে গনিমত জানো, এটাকে অনেক বড় নিয়ামত বিষয় মনে করো। এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে কি, বৃদ্ধকালের পূর্বে তোমার যৌবনকালকে তুমি মূল্যায়ন করো, এটাকে গনিমত মনে করো,
গনিমত মনে করো,
কারণ এটা চলে গেলে আর ফিরে আসবে না,
রাইট।
তখন যা করতে চাও যৌবনকালে করতে হবে, ওই সময় করা
যাবে না।
এরপর হচ্ছে তোমার অসুস্থতার পূর্বে তোমার যে সুস্বাস্থ্য আছে
এটাকে
কাজে লাগাও, এবং তোমার দারিদ্রতা
আসার
আগে তোমার যে আল্লাহ তাআলা যেন আমাদের এটাকে আল্লাহ রাস্তায় দান করে সেটাকে কাজে লাগাও, এবং তোমার কোনো ব্যস্ততা না
আসার আগে,
ব্যস্ততা আসার আগে তুমি যে ফারগ আছে এটার মধ্যে কিছু না কিছু করো, ইবাদত করো না, কোরআন তেলাওয়াত করো না, যা কিছু আল্লাহকে রাজি করা করো, এবং মৃত্যুর আগে তোমার জিন্দেগিকে তুমি কি মূল্য
সুন্দর মতো সাজিয়ে নাও।
এখানেও আমাদের জিন্দেগির যারা বান্দা তাদের ব্যাপারে বর্ণিত রয়েছে যে হযরত আল্লামা ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ তাআলা উনি বলেন, যৌবনকালে ইবাদত সম্পর্কে উনি বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার তাকে ওই সময় আল্লাহ তাআলাকে ওই সময় ইয়াদ রেখে স্মরণ করেছে, যে সময় সে যুবক ছিল, স্বাস্থ্যবান ছিল, তার সুস্থতা ছিল, এবং সে চাইলে যা ইচ্ছে তাই করতে পারে, ওই সময় এগুলি বাদ দিয়ে সে ওই যৌবনকালকে, ওই শক্তিকে, ওই তার যে সুস্থতা ছিল সেটাকে সেই সময়ের মধ্যে আল্লাহ তাআলাকে স্মরণ করবে।
সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা তাকে ওই সময় ইয়াদ রাখবেন যে সময় সে কমজোর হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, সে কিছু করতে পারবে না, তখন তাকে এটা কি আল্লাহ স্মরণ রাখবে। এই জন্য আপনি যদি, আমরা মাদানা চ্যানেল দর্শক যারা আছে আপনারা একটু খেয়াল করেন, আমরা দেখেছি আমাদের যারা বুজুর্গান, এখানে বিশেষ করে ওলামায়ে কেরাম, আমরা বয়স্ক বয়স্ক দেখেছি, এরা অনেক বয়স হয়ে যাওয়ার পরও এদের হুঁশ যায় না। অনেক আমি এমন দেখেছি বয়স 70-80-90 হয়ে গেছে কিন্তু চোখে চশমা লাগায় নাই।
সুবহানাল্লাহ। অন্যদের তুলনায় সে অনেক ভালো,
অনেকবার কোরআন শরীফ দেখে দেখে
পড়তেছে,
কিতাব পড়তেছে।
সুবহানাল্লাহ।
আমাদের চট্টগ্রামে একটা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, অনেক প্রবীণ আলেম। উনি 100-এর উপরে, অনেকে বলতে 100 বছরের উপরে হায়াত পেয়েছে, কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উনি ঘরের বাসিন্দা মসজিদে যাওয়ার শক্তি ছিল না, কিন্তু জামাতে নামাজ পড়ে এত শোক ছিল, ঘরের নাতি যারা আছে এদেরকে নিয়ে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতে নামাজ পড়ে।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
তো এই যে এই শক্তিটা করতে গিয়ে যে আমরা শুনলাম যে ওই সময় ওনারা ইয়াদ রেখেছে, যে সময় ওনার কি সবকিছু করার ক্ষমতা ছিল,
যেই যেই সময়তে অন্য দর্জন যুবক আল্লাহ তালার নাফারমানি করছে, ওই সময়তে এই যুবক আল্লাহ তালাকে স্মরণ রাখছে, আল্লাহ তালার ইবাদত করছে, যখন ওই বয়সে গিয়া 70-80 বছর বয়সে গিয়া অন্য যারা যুবক বয়সে আল্লাহর নাফারমানি করছে তারা এখন অবহেলায় দিন কাটাচ্ছে, কিন্তু আল্লাহ এই ব্যক্তিকে যৌবন ইবাদত করার কারণে
সমাজে দেখা যায় 50 পার হয়েছে অনেক দুনিয়াদার লোক,
চেয়ারে বসে নামাজ পড়তেছে, উঠতে পারতেছে না, যাইতে পারতেছে না, জামাতে যেতে পারছে না,
পারতেছে না, মসজিদের মধ্যে চেয়ারের সংখ্যা বেড়ে যাচ্ছে,
বেড়ে যাচ্ছে।
কেন বেড়ে যাচ্ছে? ওই যে ওই সময়টাকে কাজে লাগাচ্ছে না,
এখন
ওই সময়ের মধ্যে আর করার সুযোগ পাচ্ছে না। এবং এটাও কিতাবের মধ্যে রয়েছে, যারা যৌবনকালকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে তারা ব্যয় করবে, যারা ইলমে দীন ইবাদত বলতে শুধু তসবিহ তাহলিল এটা না, সে কোরআনের ইশাআতের জন্য, দিনের ইশাআতের জন্য কাজ করেছে, দিনের দাওয়াত দিয়েছে, মানুষকে কোরআন শিখিয়েছে, মানুষকে নেকির দাওয়াত দিয়েছে, অর্থাৎ নিজের জীবনকে আল্লাহ রসুল এবং দিনের জন্য ব্যয় করেছে, আল্লাহ তাআলা তাকে যখন বয়স হয়ে যাবে তখন সেই বয়সের মধ্যে, সে যখন যৌবন ছিল সে অনেক কোরআন তেলাওয়াত করতে পারত, সে যখন যুবক ছিল সে অনেক রাকাত নামাজ আদায় করেছে, 20-25-30 যার যতটুকু ইশতাক চাস আওয়াবিন তাহাজ্জুদ কাজা হয় নাই এগুলি নফর নামাজ আদায় করেছে, দুরুসিম আদায় করেছে, কিন্তু যখন বয়স হয়ে গিয়েছে এখন আর পারছে
না,
আগের তুলনায়
এখন আর অতটা পারে না,
অতটা পারে না, কিন্তু এটার মধ্যে লেখা হচ্ছে তাকে যৌবনকালে যতটুকু ইবাদত করেছে এখন কমজোরির কারণে বা অন্য জায়গায় লেগেছে অসুস্থ হয়ে গেছে, অসুস্থতা পারতেছে না, তার আমল নামে কিন্তু ওই সবটা আল্লাহ তাআলা দয়া করে লেগেছে।
সুবহানাল্লাহ।
সুতরাং আমার আল্লাহ কত দয়া, আমাদের দয়া করতে চাচ্ছে, কিন্তু আমরা নিজে জানতেছি না যে এই যৌবনকাল এটা এমন একটা কাল যে এটার মধ্যে আমরা যা চাই তা নিতে পারে,
যা যা করার ইচ্ছা সেটাই কিন্তু আমরা করতে পারি। আমি আরেকটা বিষয় জানি হুজুর, একটা তো আমরা ইবাদত রিয়াজত আল্লাহ তাআলার হুকুম এগুলো নিয়ে আলোচনা করছি, আরেকটা বিষয় সবচাইতে বড় বিষয় যেটা আমার কাছে লাগে, একটা যুব সমাজ পারে সমাজকে পরিবর্তন করতে, যুবকরা পারে দেশকে পরিবর্তন করতে, যুবকরা পারে খারাপ পরিবেশ দূর করে ভালো পরিবেশ নিয়ে আসতে, এটা যুবকদের পক্ষে সম্ভব, কিন্তু বিরুদ্ধরা চাইলেও কিন্তু সেটা হয় উঠে না। তো আমাদের উচিত এই বয়সটা যেন কাজে লাগাই। একটা সময় ছিল হুজুর যে আমাদের একটা সার্কেল ছিল, আমরা যখন স্কুলে বা কলেজে যাও ইউনিভার্সিটিতে গেছি তো ওই সময়কার একটা ফ্রেন্ড সার্কেল ছিল 20-30-50 জন, একটু খবর নিয়ে দেখি তো এখন কি সব একসাথে আছে কি না, সব একত্রিত হতে পারে কি না, পারে না। যদি আমরা এই টিমটাকে দিন ইসলামের জন্য কাজে লাগাতাম, তাদেরকে যদি আমরা নেকির দাওয়াতের মাধ্যমে যে কোনো ভালো কাজের সাথে তাদেরকে জড়িত রাখতাম, তবে আশা রাখি এই পুরো টিম 20-30-40 জন যা হয় না কেন পুরো টিমটাই আল্লাহ চাই কি দিনের পথে থাকতো।
জ্বলন্ত উদাহরণ আমাদের আমির আলোচনা,
সুবহানাল্লাহ, রাইট।
উনি পুরো যৌবনটাকে এমনভাবে কাটিয়েছেন যে নিজে ইবাদত করেছেন কিন্তু সেটার মধ্যে সীমাবদ্ধ না রেখে ওনার জীবনে দেখা যায় উনি যখন থেকে হুঁশ হয়েছেন উনি নামাজে যেতেন, মসজিদে যেতেন,
জি,
এমন যাওয়ার সময় একা যেতেন না,
কাউকে না কাউকে ডেকে নিয়ে যেতেন,
বাচ্চাদেরকে ওনার সমবয়সী তাদেরকে নিতেন, বয়স্ক যারা তাদেরকে বলতেন আসেন নামাজ পড়া, এই নেকি দাওয়াতের জজবা যৌবন কালে উনি
ধরে রাখছেন।
এখন বয়স হয়ে গেছে, অনেক সময় ওনার হাঁটুর ব্যথার জন্য অনেক কিছুর জন্য বাইরে যাওয়ার অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু ওনার টিমটা আজকে হাজার হাজার ইলিয়াস কাদেরী
তৈরি
হয়ে গেছে, 200টি কান্ডে যেখানে আমিরা আলোচনা দিতেও পারেন নাই ওখানে নেকির দাওয়াত চলছে, আর এই সবগুলি কে পাচ্ছেন?
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
আমিরা আলোচনা এগুলো হকদার হচ্ছেন,
জি জি।
এটা জ্বলন্ত একটা উদাহরণ, আমাদের যৌবনটা যদি সত্যিকার, ওনাকেও তো অনেকে আমিরা আলোচনা অনেক সময় বলেন আমার বিয়ের ঘটনা আমার জন্য অনেক মানে
স্মৃতি হয়,
স্মৃতি আসে যে আমাকে অনেকেই বলতো তোমাকে এরকম হবে না এরকম কত কিছু বলতো,
হ্যাঁ,
তো আমার সংসার হয়েছে, আমার বাচ্চা আছে, সবকিছু আছে,
হাজার হাজার মানুষ এখনো তার এই ছোটবেলা থেকে এই পর্যন্ত যতগুলো ঘটনা মানুষের সামনে ঘটেছে না সবাই সাক্ষ্য দেয়। কেউ বলে ইলিয়াস কাদেরিকে কখনো মিথ্যা বলতে দেখতাম না, আবার কেউ বলে সবাই আমরা একসাথে খেলা করতাম কিন্তু তাকে দেখতাম সে মসজিদে চলে গেছে আমাদের সাথে নেই, আবার বলে কখনো নতুন পোশাক পরিধান করে দাপটের সাথে হাঁটা এটা তাকে কখনো দেয়নি। কিছুদিন আগে আমিল সুনাদ বলে কেউ প্রশ্ন করছিল কি হুজুর আপনি ভালো জ্যাকেট ভালো পোশাক এগুলো ব্যবহার করছেন কখনো, বলে না আমি সবসময় পুরাতন জ্যাকেটের দোকানে যেতাম আর সেখানে গিয়ে আমি পুরান জ্যাকেট যেগুলো আছে এগুলো কিনে নিজের সাইজে সেলাই করে এরপর এগুলো ব্যবহার করতাম, কখনো চাকচিক্য ঝাঁকজমক এগুলো আমার মধ্যে ছিল না আর এগুলো আমি কখনো পছন্দ করি নেই, আমি সাদা সিধা চলতেই ছোটোবেলা থেকে পছন্দ করি। এই যুবক বয়সে কিভাবে নিজেকে ইসলামের প্রতি একেবারে কোরবানি করে দিয়েছেন আর তার সুনাম আজ পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ।
সেটার সাথে একটা সমাজকে কত পরিবর্তন চলে আসছে
আলহামদুলিল্লাহ,
পুরো সমাজের মধ্যে যারা কল্পনা করতে পারে না যে একজন ভালো যদি দিনই রাস্তায় চলে দিনই মাদ্রাসায় পড়ার পরেও ওই আমলটা আনাটা কষ্টকর হয়ে যাচ্ছে, একজন স্কুল কলেজের ছাত্র যেখানে পরিবেশটা নেই সেই পরিবেশের মধ্যে সে পাগড়িওয়ালা হয়ে যাচ্ছে, সে দাড়িওয়ালা হচ্ছে, তাকেও তো অনেকে তিরস্কার করতেছে কিন্তু সে তিরস্কারের প্রতি কেন, উনি একটা এমন মাহল এমন একটা পরিবেশ ওনাকে তৈরি করে দিয়েছেন যে ওই পরিবেশের মধ্যে আসলেই ওই স্বাদটা পাওয়া যায় যে স্বাদটা দুনিয়ার ওই যে রঙিনের মধ্যে
পাওয়া যায় না।
এই জন্য যারাই নজন ভাইয়েরা স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা আছেন আমি মাদানী চ্যানেলের যারা দেখছেন বা দেখবেন এটা যদি রিপিট হয় কখনো, আপনাদের কাছে অনুরোধ আমাদের যারা বিশেষ করে স্কুল কলেজের ডিপার্টমেন্ট তাদের জন্য আমাদের সবাই তাহলে শিক্ষা বিভাগ রয়েছে, এই বিভাগের আন্ডারে কোরআন শেখানো হয় এবং এই বিভাগের আন্ডারে আমাদের 7 দিনের নামাজ কোর্স, 63 দিনের আমাদের যে তরবিয়তে কোর্স এবং বিভিন্ন আপনি যেভাবে চান, আপনি চান যে আমি 7 দিন পর্যন্ত লাগাতার দিতে পারবো না, আলহামদুলিল্লাহ আমাদের কোর্স মজলিস সেটার জন্য ডিজাইন করেছে, আপনি ডেলি 2 ঘন্টা দেন 1 ঘন্টা দেন
সুবহানাল্লাহ,
এবং ইনশাআল্লাহ সামনে আরও এটা প্রোগ্রেস হয়, যেহেতু এখন ডিজিটাল যুগ অনেকে ফিজিক্যালি করতে চান, আমি ঘরে বসে
অনলাইনে করতে চান,
অনলাইনের ব্যবস্থা
সুবহানাল্লাহ,
সুতরাং আপনার করার সুযোগ আছে কিন্তু আপনি একটু এগিয়ে আসতে
ইচ্ছা থাকতে হবে আপনার,
আপনাকে একটু এগিয়ে আসতে হবে কারণ জিন্দেগির এগুলির আজকের আমাদের মূল মকসদ হচ্ছে বিষয়বস্তু হচ্ছে এটা, বিষয়বস্তু যদিও আজকে মাদানী চ্যানেলের এই টপিক হতে পারে কিন্তু এটা আমাদের পুরো জীবনের টপিক
রাইট,
এটা আখেরাতের জন্য প্রস্তুত
রাইট রাইট। আর যুবক আমির আলী সুনাদের কথা চলছিল, যুবকদেরকে এক তো নিজে যৌবনকাল থেকে যুবক বয়স থেকে দিন ইসলামের প্রতি কেমন ধাবিত ছিল আগ্রহ ছিল তার, আর সে আলহামদুলিল্লাহ পৃথিবীতে হাজার নয় লক্ষ লক্ষ যুবককে পরিবর্তন করে দিয়েছে। কালকেই এক ইসলামী আমাকে বলতেছে জাকির ভাই কেউ ভাবতেও পারে নাই যে আমি কখনো মসজিদে যাব, এই দাওয়াত ইসলামী আমির আলী সুন্নাতের কথা কেমন তার মধ্যে প্রভাব পড়েছে আলহামদুলিল্লাহ মানুষ যাচ্ছে চিন্তাও করে নাই আর সেটা আমির সুন্নাতের নেক নজরে পরিবর্তন হয়ে গেল।
ভাই আমি ছোটকাল থেকে একদম দিনী মাদ্রাসায় পড়ালেখা করেছি, সেই সুবাদে দিনী কিতাবগুলো পড়ার সুযোগ হতো, তো আমার একটা ফেভারিট কিতাব ছিল যেটা আমার টেনশন হলে বা কোনো কিছু হলে আমি এটাকে করতাম, একটা হচ্ছে ফয়জান রাসুল আর একটা হচ্ছে আউলিয়াদের জীবনী তাজকিরাতুল আউলিয়া, তো এটা যখন পড়তাম তো সেখানে বিভিন্ন আউলিয়া কেরামের ঘটনা আমরা পড়েছি, বিশের হাফিজ রহমতুল্লাহ তাআলা কীরকম ছিলেন, সে ওলির এরকম আরও অসংখ্য এদের জীবনীদের যে প্রথম জীবনের মধ্যে তারা মানে এমন জায়গা ছিল যেগুলি সমাজ গ্রহণ করে আল্লাহ তাআলাকে
পছন্দ করে না,
কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন ওসিলায় পরিবর্তন করে দিয়ে, যেমন গোসেবাক শাহিসা বাগদার রদি আল্লাহ তাল্লাহ জীবনীতে আমরা দেখেছি যে চোর এসেছে ডাকাতি ডাকাত করেছে তা ওনাকে সহবত পেয়ে ওনাদেরকে কী করে বানিয়ে দিয়েছেন, খাজা মহিউদ্দিন চিশতি জি রহমতুল্লাহ তাল্লাহ ওনাকে জাদু করে মারার জন্য এসেছেন ওনাকে কদমের মধ্যে নিয়ে এসে ওনাকে ফেলাই দিয়ে দিয়েছেন ওলি বানিয়ে দিয়েছেন, এই ঘটনাগুলি পরে মনের মধ্যে অনেক দাগ কাটতো যে হাই হাই এই তো মহান ওলি এদের সান্নিধ্যে এসে এরা কত ভাগ্যবান, জীবনটা তাদের বরবাদ হয়ে যেত কিন্তু একটা আল্লাহর ওলির
নেক নজরে
আল্লাহর রহমত কেমন হলো যে তাদেরকে ধাক্কা মেরে ওখানে চলে গেছে, সে ওখানে গেছে এখানে গিয়ে নিয়ামত পেয়ে গেছে, কল্পনা দেখতে এগুলো তখন হয়েছে এখন আর হবে না, এগুলো পড়তাম মনের মধ্যে একটা ইয়া ছিল যে না এগুলি তখনকার ঘটনা,
এখন আর সম্ভব না,
কিন্তু দাওয়াত ইসলামী সেই ধারণাকে পাল্লে দিয়েছে। সুবহানাল্লাহ, জোনায়েদ শেখকে দেখে আর কত মুবাল্লিগকে দেখে যারা কোথায় ছিল আর কেমন বানিয়ে দিয়েছে, যারা গুনাহ করাতো এখন নেকি করাচ্ছে।
সুবহানাল্লাহ,
তো এই যে একটা মদানী পরিবেশ, একটা মাহল, আল্লাহ তাআলা দয়া আমরা পেয়েছি, তো এই জিনিসটা তখন আমরা বুঝবো যখন এটা আমার হাতছাড়া হয়ে যাবে। গোসবাকের জমানার কথা আমরা স্মরণ করি, আয় আমার দাদাগুলো আমাদের ওই জমানার লোকগুলো কত ভাগ্যবান ছিল, কিন্তু ওটা তো আর ফিরে পাবো না, এটা আর আসবে না,
আসবে না।
কিন্তু যেটা চলতেছে আমাদের জন্য আমিরা আলো সুন্নতের মতো একজন নেয়ামত এবং দাওয়াত ইসলামের মতো একটা বড় আমাদের প্ল্যাটফর্ম সুন্দর, এটা আমাদেরকে সহজে ক্ষেতায় নিয়ে যাচ্ছে, আল্লাহর দিকে নিয়েছে, ওই পাঁচটি পশটা তৈরির দিকে আমাদের সহজ করে দিচ্ছে। তো এই জন্য অনুরোধ জানাবো যে কথাই নয় আমরা বাস্তব জীবনে আসি এবং বাস্তব জীবনে আমরা ওই প্রশ্নের জন্য প্রস্তুতি
প্রস্তুতি নিই। আর একটা প্রশ্ন আছে, সেটা হলো গিয়ে তোমার পার্থিব অর্থাৎ অর্থ কিভাবে তুমি আয় করেছো, তিন নম্বর প্রশ্ন এটা। এটা নিয়েও কথা বলবো, দর্শকের দুই একটা কল শুনি, এস এম এস আছে, এগুলো পড়ি, এরপর ইনশাল্লাহ তালা তিন নম্বর যে প্রশ্ন, অর্থ কিভাবে, সম্পদ কিভাবে তুমি আয় করেছো, আর চার নম্বর ব্যয় করেছো, দুইটা বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তালা। জি, দর্শকের কল শুনিয়ে দিন।
আপনাদের মাদানির চ্যানেল আমি সবসময় দেখি, আমার পরিবারের সবাই দেখে, আমরা সবাই এক ঘরে থেকে দেখছি। আজকের যে অনুষ্ঠান হচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আজকের যে বিষয় নেওয়া হয়েছে এই বিষয় নিয়ে আমরা অনেক কিছু শিখতে পারছি, এই সমস্ত অনুষ্ঠান দেওয়ার জন্য মাদানির চ্যানেলকে ধন্যবাদ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ, আর আপনাদের আশেপাশে এলাকাতে আশা রাখি সব ঘরেই মাদানি চ্যানেল চলে। এমন একটা দর্শক চাই যে বলবে যে আমাদের এলাকায় প্রতিটা ঘরে ঘরে মাদানি চ্যানেল চলে, কেননা মাদানি চ্যানেল যে যখনই যেই ঘরে চলবে আশা রাখি ওই ঘর থেকে ঝগড়া ফ্যাসাদ বিভিন্ন ধরনের ঝামেলা এগুলো সব দূর হয়ে যাবে। কয়েকটা এস এম এস আছে, রাজশাহী থেকে একজন লাগলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। রহমতপূর্ণ প্রবাতের আজকের যে বিষয় নিয়েছেন, আল্লাহ চাই এ থেকে আমি সহ সকল দর্শকের অনেক কিছু জানার সুযোগ হবে। জি ইনশাআল্লাহ তাআলা। আর একজন লাগলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। নোয়াখালী থেকে তিনি আমাদেরকে এস এম এস করেছেন, রহমতপূর্ণ প্রবাদ প্রতিদিন দেখার চেষ্টা করি। আর একজন লাগলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। তিনিও আরেকজন যিনি এস এম এস করেন, তিনিও নোয়াখালী থেকে, তিনিও বললেন, জাকির ভাই আশা রাখি ভালো আছেন যে আলহামদুলিল্লাহ, নাতখাকে বলবেন একটা কালাম শোনাতে, আগামী পর্বগুলোতে ইনশাআল্লাহ তাআলা শোনানোর চেষ্টা করবেন ইনশা আল্লাহ তাআলা। যারাই কল এস এম এস এর মাধ্যমে আমাদের সাথে আছেন আপনাদের শুকরিয়া আদায় করি, সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই। যে বিষয়গুলো দুইটা বিষয় নিয়ে মাত্র আমরা আলোচনা করেছি, আরও তিনটা বিষয় বাকি, একটা হলো কি এর মধ্যে সম্পদ আয়, আরেকটা হলো ব্যয় অর্থাৎ উপার্জন এবং খরচ। আমাদের মাথার মধ্যে এমন একটা চিন্তাভাবনা ঢুকে গেছে পরিবেশের কারণেই হয়েছে এগুলো, বলে কি খাও দাও ফুর্তি করো এটাই জীবন, অর্থাৎ কিভাবে আয় করলাম আর কিভাবে ব্যয় করছি, কিভাবে ইনকাম আর কিভাবে খরচ, এটার কোনো চিন্তা ভাবনাই আমাদের কাছে নেই, অর্থাৎ চক্ষু বন্ধ করে হাতে নেই, আবার চোখ বন্ধ করেই খরচ করি, হালাল হারাম জায়েজ না জায়েজ কোনো পরোয়াই যেন আমাদের মাঝে নেই। অথচ কিয়ামতের ময়দানে এ দুইটা বিষয় রাখা হয়েছে স্পেশালি, তোমার সম্পদ তুমি কিভাবে আয় করেছো এবং কিভাবে তুমি ব্যয় করেছো, দুইটার হিসাবই দিতে হবে। এখন একটা হলো গিয়ে আয় তো করছে হালাল পন্থায়, ব্যয় করছে হারাম পন্থায়, আবার দেখা গেছে উপার্জন তো করছে হারাম, না জেনে করে নিয়েছে হারাম, কিন্তু এখন হালাল পন্থায় খরচ করতে চায়, এখানে দেয় সেখানে দেয় যাতে করে হালাল নিজের মনকে সান্ত্বনা হুজুর, এছাড়া তার কিছু না। লক্ষ লক্ষ টাকা হারাম উপার্জন করে, এরপরে মসজিদ মাদ্রাসা দিনই কাজ এগুলো দানবীর হয়ে যায়, অর্থাৎ সান্ত্বনা নিজেকে হাজির সাহেব হয়ে যায় এগুলো দিয়েই, অর্থাৎ আয় এবং ব্যয় এই দুইটা বিষয় যদি আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হয় তো প্রতিটা পয়সার ইমামে আজম রহমতুল্লাহি তাআলার সেই কথা বলে, তুমি যে ছিদ্রওয়ালা কাপড় বা ত্রুটিওয়ালা কাপড় বিক্রি করছো সেটার পয়সাগুলোকে কই, তিনি বললেন মিক্স হয়ে গেছে, তো মিক্স হয়ে গেছে আমি তো জানি না কোনটা সেই মিক্স হওয়া টাকা, তো এগুলো সবগুলো তিনি কি করলেন সৎকা করে দিলেন, দিয়ে দিলেন। তো কথা হলো গিয়ে আপনার আয় এবং ব্যয় যদি দুইটা বিষয় আমাকে জবাবদিহিতা করতে হয় তবে সেই দুইটা বিষয় আমাকে সতর্ক থাকতে হবে, আয়ও আমাকে হালাল পন্থায় করতে হবে, ব্যয়ও আমার হালাল পন্থায় করতে হবে। কোরআনে পাকে তো অসংখ্য আয়াতে কারিমে হুজুর হালালের ব্যাপারে, এবং হাদিসে মোবারকার মধ্যে অসংখ্য হাদিসে মোবারকা হালাল পথে আয় করার এবং হালাল পথে ব্যয় করার কিছু মাদানি ফুল রাশি উদ্দেশ্য।
সবচেয়ে বড় আখেরি প্রশ্নটা আমি আনব,
জি
এটা পাঁচ নম্বরটা আনছি, এই জন্য এটার ভিতরে গুলো আছে
চলে আসবে,
যে এলমের উপরে আমল করা। এখন এলমের উপর আমল করা, এখানে তো প্রশ্ন আছে এলমের উপর, আমরা এলম তো প্রথমে গ্রহণ করিই নেই, তো না করার কারণে আমাদের ওই দুটা প্রশ্ন তৈরি আমাদের হবে কীভাবে? এই জন্য এলমে দিন অর্জন কোরআন হাদিস আমাদেরকে কি দিয়েছে এটা যদি আমরা বুঝতাম তাহলে আমাদের এই টেনশনটাই থাকতো না। আল্লাহ তাআলা আমাদের খালেক ও মালিক। আজ আমাদের আপনার সামনে একটা ডিভাইস আছে, এই ডিভাইস যে বানিয়েছে তা সেটা চালানোর জন্য সে একটা ক্যাটালগ দিয়েছে, অন্যতে এটা আপনি চালাতে পারতেন না, এটার ইউজ কীভাবে করতে হয়। একটা মোবাইল দিয়েছে, মোবাইলটা ইউজ করার একটা যে কোনো জিনিস, ক্যামেরা চলে ক্যামেরা এটা কীভাবে চালাবে, এটা নির্দিষ্ট যে নিয়ম নীতি আছে এগুলো না মেনে যদি এমনি যদি লাগিয়ে দেয়
চলবে না,
চলবে না। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা খালেক ও মালিক, আমরা কীভাবে চলব সব কিছু উনি তো সবচেয়ে বেশি জানেন, এবং এটার আমাদেরকে দিক নির্দেশনার জন্য নবী পাঠিয়েছেন এবং নবীদের মাধ্যমে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, আমাদের জন্য কোরআনে পাক দিয়েছেন। সেই কোরআনে পাকে আমাদের কী দিয়েছেন সেটা যদি আমরা না পড়ি না জানি তাহলে আমাদের টেনশন দিন দিন বাড়তেই
থাকবে,
এবং আমাদের হালালও আমাদের বুঝে আসবে না, হারামও বুঝে আসবে না, জিন্দগি কেটে যাবে, তখন পরীক্ষা কেন্দ্রে গিয়ে কিন্তু আর কোনো কাজ। তো এখন আল্লাহ তাআলা কি ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে আমা মিন দাব্বাতি ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা, যতই প্রাণী পৃথিবীতে আছে সবগুলো রিজিকের জিম্মা আমি নিয়ে নিয়েছি,
সুবহানাল্লাহ।
সুতরাং রিজিক যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে আসার আগে, দুনিয়াতে যখন আসি নাই মায়ের পেটে তখনও খাবারের প্রয়োজন ছিল, তখন আমি মুখ দিয়ে খেতে পারতাম না,
আল্লাহ তাবারক তাআলা সিস্টেম বানিয়ে দিয়েছে,
সিস্টেম বানিয়েছে আমার নাভি দিয়ে ওই খানাটা আমাকে, আমি বড় হয়েছি
সুবহানাল্লাহ।
যখন দুনিয়াতে আসছি, আসার পর আমার দাঁত নাই চাবাই চাবাই খাবো, আমাকে কেউ খাওয়াই দেবে, আমার হাতের শক্তিও নেই, আমি কীভাবে খাবো? একজন মা যতক্ষণ পর্যন্ত সে সন্তান সম্ভব হয় নাই, সন্তান আসে না, যতক্ষণ পর্যন্ত তার স্থানের মধ্যে ওই খাবারটা ছিল না, শত চেষ্টা করাও আল্লাহ তাআলা, কিন্তু আমি যখন আসবো, বাচ্চা যখন দুনিয়াতে আসবে, এর আগে তার খানা
রিজিক আল্লাহ তাআলা
আগে থেকে দুনিয়া থেকে আসার আগে থেকে রেডি হয়ে আছে সেটা সেখানে খাওয়াইছে,
সুবহানাল্লাহ।
এখন যখন আপনি আপনার উপার্জনের ক্ষমতা হয়েছে আপনাকে, এটা সওয়াবের নিয়তে, এটাও একটা সওয়াব উপার্জন করা, এটা সওয়াব অর্জন এবং এটা করার জন্য আপনার শক্তি দিয়েছেন, এটা আল্লাহ এবং রসুল যেভাবে বলে সেভাবে যদি আমি করি তাহলে সেটার মধ্যে আমাদের বিশ্বাসটা নেই। যে একটা জিনিস এলম অর্জনের মধ্যে পাঁচটা বিষয় যে এলমে দিন অর্জন করতে হবে, প্রথমত আমাদেরকে আকিদা সম্পর্কে, ইমান আকিদা সম্পর্কে জানতে হবে, তারপর আমাদের যে আমলগুলো আছে এগুলি সম্পর্কে আমাদের জানতে হবে,
রাইট।
এরপরে আমাদেরকে জানতে হবে কি মুআমালাত সম্পর্কে, মুআমালাত কি, মুআমালাত হচ্ছে এই যে দুনিয়াদারে আমরা করি জীবিকা নির্বাহ, চাকরি বাকরি, আমাদের যা দুনিয়া সংক্রান্ত জিনিস এগুলোকে মুআমালাত বলা হয়। তো এই মুআমালাত, আমাদের বিবাহ শাদী আছে এগুলো মুআমালাত, এই মুআমালাত সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন, এটা ফরজ আইন,
রাইট।
এরপর আমাদের মুনজিয়াত যেটাগুলো আমাদের আমলকে পরিশুদ্ধ করে, যেমন ইখলাস রয়েছে, তাওয়াক্কুল রয়েছে, সবর রয়েছে, এই যে এই ধরনের বিষয়গুলো যেগুলো আমাদের আমলকে পিউরিটি দেবে, আমাদের আমলকে পরিশুদ্ধ করবে,
সুবহানাল্লাহ।
ওই জিনিস সম্পর্কে আমাদের না জানলে, ওই যে বলছিলাম ইখলাস নাই, করতে করতে সারা দিন কিন্তু কোনো কাজ কাজ হবে না, এর মধ্যে একটা জীবের তাওয়াক্কুল, এই তাওয়াক্কুলটা কি আল্লাহর উপরে ভরসা করা যে আল্লাহ তাআলাই আমাকে খাওয়াবে,
রাইট।
অনেকে এখন এই জিনিসটার উপর এলম না থাকার কারণে, বিশ্বাসের কমজোরির কারণে এখন সে দূর এখন চলবে, এটা এরকম যদি না করি এটা
চলবে কিভাবে, সম্ভব
সম্ভব এটা চলবে না, সবাই করতেছে, আমি যদি না করি আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে,
সবাই হারাম খাচ্ছে আমি যদি না খাই, সবাই মিথ্যা বলছে আমি যদি না বলি,
আল্লাহ হাজার রহমতুল্লাহ দরবারে এরকম প্রশ্ন নিয়ে একজন আসলে, হুজুর আমি বর্তমান আমাদের বাজারের অবস্থা, মার্কেটের অবস্থা এরকম, এখন যদি না করি আমার কীভাবে চলা সম্ভব না, আল্লাহ হাজরত কী বললেন, কী বললেন মানে একদম আশ্চর্যমূলক হয়ে এটা বললেন যে আল্লাহ হালাল ভাবে উপার্জন করলে আল্লাহ তোমাকে উপবাস রাখবে এবং হারাম ভাবে করলে তোমাকে কি আল্লাহ রিজিক দিবে, তুমি এটা কি বললে? এই প্রশ্নটা কোথায় যাচ্ছে? এটা আল্লাহ তাআলার উপরে যাচ্ছে যে তোমাকে হারাম করলে তোমাকে দিবে, হারাম দিলে তোমাকে দিবে না। এটা কি, তুমি কি কথা বললে? এটা আমাদের তাওয়াক্কুল বিশ্বাস দেখেন, যে আমি হারাম করলে আমাকে রিজিক দিবে, আমি হালাল।
মানুষের ধ্যান ধারণা কোথায় চলে গেছে? এখন এই শব্দটা কিন্তু হুজুর আমাদের সমাজে বেশি চলে আসছে, অর্থাৎ জ্ঞান না থাকার। যেটা বললেন আপনি, দিনই ইলম কতটুকু অর্জন করেছো আর সেটা অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো, এই দিনই জ্ঞান না থাকার কারণে মানুষ বলে না বাজারের দাম এমন হয়ে গেছে, না করে উপায় কি? অর্থাৎ তাদের ইশারা এটা যে আমি যদি হারাম পন্থা অবলম্বন না করি তো কিভাবে বাঁচবো। তার মানে আপনি হারামের উপরে ভরসা করতে পারেন, আল্লাহর উপরে ভরসা আপনার নেই। আবার বলে মিথ্যা না বলে উপায় কি? বর্তমান ব্যবসার যে অবস্থা, মিথ্যা না বলে ব্যবসায় অগ্রসর করা যাবে না, ব্যবসা ভালো কিছু করা যাবে না। আপনি মিথ্যার উপরে, আল্লাহ হুজুরের কথা শুনালেন হুজুর, মিথ্যার উপরে আপনার ভরসা আছে কিন্তু আল্লাহ তাআলার রহমতের উপরে আপনার ভরসা নাই, হালালের উপরে আপনার ভরসা নাই। তো যত দিন এই দিনই জ্ঞান, ধর্মীয় জ্ঞান অর্জন না হবে আর সেই মোতাবেক আমলও আমরা করতে পারবো না, আশেপাশে কে কিভাবে করছে, মানুষ যেটা করে সেটা করব, এটা দিয়ে আর কতক্ষণ চলবে না? আপনি, আপনার ছেলে যদি ঘরের মধ্যে এমন হয় পাশের বাড়ির ছেলেটা খারাপ কাজ করে তো সেটা দেখে আপনার ছেলেও শিখলো, তখন আপনি কি বলবেন, কি মনে হবে আপনার কাছে যে পাশের বাড়ির ছেলেটা দেখে আমার ছেলেটা খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে? আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ যে হুকুম বিধান বেঁধে দিয়েছেন সেটার উপরে আপনাকে জানতে হবে, সেটার উপর আমল করতে হবে। এখন যদি সেটা না করে আপনি পাশের বাড়ির একজন অমুসলিম, বিধর্মী বা কাফির বা যে দাস যার কাছে শরীয়তের জ্ঞানই নাই তাকে অনুসরণ করেন, তখন আল্লাহ তাআলার উপরে আল্লাহ তাআলা কি কেমন আপনাকে দেখবেন? বলে আমার বান্দা আমার শরীয়তের হুকুম বাদ দিয়ে আর একজনের শরীয়তের হুকুম দেখছে বা আরেকজনের দিন তার ইসলাম সে অর্থাৎ তার দিন তার ধর্ম দেখছে। তো এভাবে যখন আপনি করবেন তখন আপনার ফয়সালা কি হবে একবার চিন্তা করে দেখি, যে আল্লাহ তাবারক তাআলা যে বিধান বেঁধে দিয়েছেন আমাদের জন্য শরীয়তের হুকুম, আল্লাহ তাআলা তো হুজুর এমন কারোর সাথে করেননি যে বান্দার জন্য কষ্ট হবে,
এরকম কোনো বিধান,
কোনো বিধান আল্লাহ তাআলা নাযিল করেননি যে মানুষের জন্য কষ্ট হবে, এমন কোনো বিধান আল্লাহ নাযিল করেননি। হালাল উপার্জনের কথা বলবেন, যেটা বলি আমরা সচরাচর বর্তমান যে সমাজ, এই সময়ে আমরা হালাল উপার্জন কিভাবে করি, আল্লাহ তার মানে আল্লাহ কি জোর করে চাপিয়ে দিয়েছে হালাল? না, এমনটা কখন হতেই পারে না। হালালের মধ্যেই রয়েছে বরকত, আর হালালের মধ্যেই রয়েছে হৃদয়ের প্রশান্তি, আর আপনি দোয়া কবুল আর ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল।
এটা আল্লাহ তো বলে দিয়েছেন, আল্লাহ ইরশাদ করেছেন যে তাকওয়া অবলম্বন করে, তাকওয়া মানে কি? বাঁচার চেষ্টা করা, আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেন সেটা চলার চেষ্টা করা, তাকওয়া মানে বাঁচা।
জি,
আমি নিজেকে বাঁচা হচ্ছে, আমি এটা করবো না, আমি এটা করবো না, আমি এটা করবো না, আল্লাহ আবার রসুল যেভাবে এটা করবো এটার আমি চেষ্টা, সমাজ আমাকে এরকম করছে, আমার বন্ধু এরকম করছে, আমি কি সেটাকে ডিঙ্গিয়ে আমি ওই যে প্রথম টার্গেট আল্লাহ রেজা এটাকে নিয়ে চলতেছি আল্লাহ বলছে আমাইয়াত্তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মাখরাজা, তার জন্য একটা নয় দুটা নয় মাখরাজা, মাখরাজাটা বহু বছর অনেকগুলো রাস্তা তার জন্য খুলে দেওয়া হবে।
সুবহানাল্লাহ।
এবং এই যে রিজিকের কথা বলছেন এর আয়াতের পর, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন সে তার ধারণার বাইরে কোত্থেকে চলে আসবে সে নিজেও বুঝতে পারবে না। আমাকে একজন আমার রিলেটিভ কবি আছে, এক ব্যবসায়ীর কথা শোনালো যে আল্লাহ তাআলা উনি বলছেন যে আমি অত্যন্ত দরিদ্র ছিলাম এবং ঋণগ্রস্ত ছিলাম, আমার মানে দুনিয়া অন্ধকার হয়ে গেছে, জীবনটাই আমার কি মনে হচ্ছে জীবনটা দিয়ে দিয়ে
হয়ে গেছে
যে এমন সময় আল্লাহ তাআলা আমাকে বরকত, অনেক কোটিপতি হয়েছে, বলছে আমার জীবনে কীভাবে আসছে আমি দেখেছি, আল্লাহ কীভাবে দেয় আমার একটা জিনিস আমি ইয়া করবো, ওই সময়ের মধ্যে বাজারের মধ্যে এটা মানে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, এটাকে গ্রহণ করতেছে না বা সরকারিভাবে যে কোনোভাবে এটা কি আমি বাইরে থেকে একটা জিনিস আনাচ্ছি, কিন্তু ঘটনাক্রমে আমার ওই জিনিসটা এত টেলিগ্রাম অত অনেক কিছু করার পরে এটা যদি আসে, এতগুলো টাকা আমি দিয়ে ফেলেছি, এটা যদি আসে আর এটা রিজেক্ট যদি হয়ে যায় তাহলে আমার তো সব শেষ, কিন্তু আল্লাহ তাআলার দয়া তার উপর উনি ওই জিনিসটা চলে আসলো, এসে রিজেক্ট হয় নাই ওই সময়ের মধ্যে ওনার কি বাজারের মধ্যে এটা অন্যান্যগুলো বারবার রিজেক্ট হওয়ার কারণে বাজারের মধ্যে এটা কি হয়ে গেছে, কম পড়ে গেছে, দাম বেড়ে গেছে, এখন উঠে ওইটাতে আমি এত বেশি আমার ফায়দা হয়েছে, এটা আমি ভয় করেছিলাম আমার ডুবে যাবো, আমি আল্লাহ তাআলা আমাকে এখন দিয়েছে, আল্লাহ দেয়, যে বিশ্বাসটা আমাদেরকে রাখতে হবে। আল্লাহ রহমতুল্লাহ তাআলা মানে যাদের রিজিকের প্রেশান আছে তারা যেন এই আয়াতটি পড়তে থাকে,
আল্লাহ
এই আয়াতটি পড়তে থাকে, এই আয়াতের মধ্যে আমাদেরকে শিখিয়ে যে অমাইয়াত্তাকিল্লাহ ইয়াজা আল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এটা শুধু রিজিকের বেলায় না, আপনি যেটাই চেষ্টা করেন। মীরা আল সুন্নাহ রিসালের রাজ্জাসীন যুবকের মধ্যে যে যুবকের কথা বলেছেন, ওখানে বাঁচার কোনো উপায় ছিল? ইউসুফ আলাহ ইসলাম যে অবস্থায় মানে ওনাকে বাঁচার উপায় ছিল, কিন্তু বাঁচার চেষ্টা করেছে, আল্লাহ রাস্তা খুলে দিয়েছে। এই ঘটনাগুলো আমাদের জন্য কেন উপস্থাপন করা হয়, আমাদের যেন একটা
বেড়ে যায়
যে আমার আল্লাহ আমার কি শক্তি, আমি আজকে কামাচ্ছি বেটা বলছি, আমার যদি হাতের মধ্যে একটা বিষাক্ত ফোড়া যদি উঠে তাহলে আমি কামানো শক্তি থাকবে না। আমি কেন এই শক্তিকে অন্যদিকে ইউজ করতেছি? আমি আল্লাহর উপর ভরসা করি, হালাল না খেয়ে যদি যদি থাকতে হয় আল্লাহর উপর ভরসা করে, কিন্তু এরকম কখনো দেখা যায় নাই যে হালাল রুজি উপার্জন করতে গিয়ে সে কি
অভাবে পড়েছে বা না খেয়ে আছে এমন কখনো।
এই জন্য আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে
জি,
এখন রাকের ভাই বলতে পারেন হালাল রুজি কি হারাম রুজি কি এটা তো জানেই না,
এখন জ্ঞান
এখন অনেকে মনে করে আমি চাকরি করতেছি আমারটা হালাল রুজি, কারণ চাকরির মধ্যে তো বিধান আছে, আমাকে এত ঘন্টা চাকরি করতে আমি তো 5 ঘন্টাই করি নাই,
রাইট।
এখন ব্যবসায়ীরা বলছে ঠিক আছে সেখানে টকাবাজি আছে, কিন্তু চাকরির মধ্যে শিখবে এটা কিভাবে ওনারা জানবে? আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এমন একটা সংগঠন যে সংগঠনের মধ্যে শুধু কথাই শেষ করে দেয় না, এটার জন্য মধ্যে 50টি যে ফুল আছে এটা যদি পড়ে তাহলে এখানে আমিরা আলোচনা কত সুন্দর ভাবে এখানে তুলে ধরেছে,
কয়েকটা ডিপার্ট নিয়ে সেখানে আলোচনা হয়েছে, কয়েকটা ডিপার্ট নিয়ে, চাকরি বলেন ব্যবসা বলেন, চাকরি করা বা মালিক পক্ষ সবার জন্যই সুন্দর সুন্দর মাদানি ফুল সেখানে রয়েছে। আল্লাহ তাআলা চায় কি আমরা যদি জ্ঞান, অনেকে আবার আছে জেনে শুনে কিন্তু জ্ঞান অর্জন করেন, এটাও কিন্তু জিজ্ঞাসা করা হবে তুমি ধর্মীয় জ্ঞান কতটুকু অর্জন করেছো এবং সেই মোতাবেক নিজের জীবনকে কতটুকু পরিচালনা করেছো। এখন আমরা কিন্তু আবার জ্ঞান অর্জন করা থেকে বিরত থাকতে চাই, জানলেই তো মানতে হবে, এমন কিছু মূর্খ লোক আছে হুজুর।
হ্যাঁ বল, অনেকে এই উত্তরটা দেয় যে আমি শিখতেছি না এই জন্য যে শিখলে আমার ডবল গুণা হবে, কেন আগে তো না জেনে করেছে এক গুণা, এখন জেনে করলে ডবল গুণা, অথচ এটা উল্টা হয়ে যাচ্ছে, এক না জেনে করার মধ্যে ডবল গুণা, কেন না জানা শিখে না সেটা একটা গুণা, করণে আর একটা গুণা,
রাইট। অর্থাৎ এই এভাবে প্রশ্ন আসবে
মানে উল্টা করে দেবে,
হ্যাঁ, যে ইলম অর্জন করলো না তাকে তো জিজ্ঞাসা করো করা হবে কেন অর্জন করো নাই আর কেন খারাপ কাজ করেছো, দুইটাই তো,
দুইটা
আর যে জেনে করলো
একটা তো করে ফেলছে,
একটা তো করে ফেলছে, ওইটাই জ্ঞান তো অর্জন করছে কিন্তু কেন করলা এটা
আমল করতে পারে না।
হ্যাঁ হ্যাঁ, এখন এই এই মূর্খতার একটা এরিয়া রয়ে গেছে জগৎ, যে জ্ঞান জানলেই বেশি সমস্যা, জানবো না আর আমার কোনো সমস্যা নেই। আমি একজনকে জিজ্ঞাসা করছি, বললাম যে ভাই আলহামদুলিল্লাহ বর্তমান সময় কেবল আমির সুন্দর কাদরিয়া তরিকার মুরিদ করিয়ে থাকেন, এ আমাকে উত্তর দিল যদি মুরিদ হতে যাই তাহলে তো পীরের হুকুম পালন করতে হবে, বা পালন না করলে আবার আমাকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, আমাকে জিজ্ঞাসা করতে হবে, পীর নারাজ হবে তো আমি যাবো না, আর এত ঝামেলা আমাকে। আমি মানে শুনে দেখো যে আসলে ইলেম না থাকলে, ধর্মীয় জ্ঞান না থাকলে মানুষ কত কিছু চিন্তা করে, এটা ভাবে না যদি আমি কোনো হক্কানি পীরের কাছে যাই আর তার থেকে যদি বায়াত গ্রহণ করি, সে যে সবকগুলো দেবে সেগুলো যদি অর্জন করি আর আমলগুলো দেবে সেগুলো করি, তবে আমার নাজাতের রাস্তা ক্লিয়ার হয়ে গেল। সে বলতেছে আমি জানবো না শিখবো না আর আমার জবাব দিতে দিতে হবে না,
এরকম হলে তো সে মা বাবাটা কি করবে, সে স্বামী হলে স্বামীর দাদাই করতে না পারে বিয়ে সাদি করা যাবে না, এক একটা যদি কোনো দায় করা যাবে না, এটা হচ্ছে আসলে আমাদেরকে শয়তান আসলে
দিন থেকে দূরে থাকার একটা কি বলে অজুহাত এটা। আর না হয়তো দেখেন সে ব্যবসা করতেছে, হালাল হারাম বুঝুক আর না বুঝুক ব্যবসা তো বুঝে হুজুর, হ্যাঁ হালাল হারাম বুঝবে না কিন্তু ব্যবসা তো বুঝে
না, সে তো এই ব্যবসাকে সুন্দর করার জন্য এক্সপার্ট যারা ছিল
তাদের সাথে
সবকিছু করেছে, কিন্তু সে হালাল কি হালাল সেটা জানতে কেন তাকে তার কষ্ট হচ্ছে, শয়তান নিশ্চয় তাকে বলেছে
অবশ্যই
না তুমি যে কোনো উপায়ে খামাও তোমাকে আমি আমার সাথে নিয়ে যাব, আমার বন্ধু তুমি, তো ওর সাথে বন্ধুত্ব করে তুমি এমন জায়গায় যাচ্ছ যে জায়গার মধ্যে
জ্ঞান অর্জন করতে হবে দর্শক শ্রোতা, জ্ঞানের কোনো বিকল্পই নেই, জ্ঞান অর্জন করতে হবে। আর জ্ঞান অর্জন এই জন্য করবো যে আমি যেন খারাপ কাজ থেকে, হারাম থেকে, শরিয়াত বিরোধী কাজ থেকে যেন নিজেকে বাঁচাতে পারি, এ কারণে আমি জ্ঞান অর্জন করবো। এই জন্য নয় কি জ্ঞান অর্জন করলে আমি ফেঁসে যাব, এমন চিন্তাভাবনা যেন মাথায় না আসে। জ্ঞান অর্জন করছে কারণেই তো আজ বাংলাদেশে শরিয়াতের হুকুম চলছে, আজ ঘরে ঘরে শরিয়াতের হুকুম চলছে, আজ আলহামদুলিল্লাহ সমাজের মধ্যে মসজিদ আছে, নামাজ আছে, জুমা আছে, নামাজ আছে, রোজা আছে, শরিয়াতের হুকুম যারা শিখছে, যারা জ্ঞান অর্জন করছে, তারা প্রচার করার কারণেই তো আলহামদুলিল্লাহ আজ বাংলাদেশের আনাচে কানাচে মসজিদ দেখেন, প্রতিটা মহল্লাতে মসজিদ কেন হয়েছে। এই ধর্মীয় জ্ঞান অর্জন করার পরে সেগুলো মানুষ নেকির দাওয়াতের মাধ্যমে প্রচার করেছে, আর এর কারণেই তারপরও শত চেষ্টা করেন লুকিয়ে থাকার জন্য, বলে জ্ঞান অর্জন করলেই তো আমার জবাবদিহিতা দিতে হবে, জবাবদিহিতা করতে হবে। আপনি কি বাঁচতে পারবেন? মোবালিকে দাওয়াত ইসলামী কি আপনার ঘরে নেকির দাওয়াত দেয়নি, আপনাকে বলেনি হালাল উপার্জন করার জন্য, হারাম থেকে বাঁচার জন্য? হালাল উপার্জন করলে তার ফজিলত এটা, হারাম উপার্জন করলে তার জন্য ক্ষতি এটা। মোবালিকে দাওয়াত ইসলামী অবশ্যই আপনাকে দাওয়াত দিয়েছে, যদি আপনি সেটা অস্বীকার করেন তো কিয়ামতের ময়দানে তো আপনার সামনেই সব পেশ করা হবে, দেখো তুমি নিজে শুনছো, তোমাকে দাওয়াত দেওয়া হয়েছে মাদানী চ্যানেলের মাধ্যমে, তোমার এলাকায় গিয়ে মাদানী কাফলার মাধ্যমে, কোর্সের মাধ্যমে, তারপরও তুমি দুনিয়াতে অস্বীকার করছো, আমার কাছে দাওয়াত পৌঁছায়নি। আর কিয়ামতের ময়দানে তখন আপনাকে দেখানো হবে, দেখো এই মোবাল্লিক এইভাবে তোমাকে দাওয়াত দিয়েছে, কিন্তু তুমি সেটাকে অ্যাকসেপ্ট করোনি, কবুল করোনি, আর বলছো দুনিয়াতে আমি জানতাম না। জ্ঞান অর্জন এখন এটা কি মাদ্রাসায় গিয়ে জ্ঞান অর্জন করতে হবে? আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, হুজুর দাওয়াত দিচ্ছে আপনাকে, কিভাবে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, কিভাবে সেটার উপরে আমল করতে হবে, এটাই তো এক ধরনের জ্ঞান অর্জন আপনার হয়েছে, তাই না? তো আল্লাহ তাআলা চায় কি জ্ঞান অর্জনের মাধ্যমে আপনি হারাম কোনটা হালাল কোনটা। আর এই যৌবন কি
এছাড়াও জাকির ভাই, আমরা তো এখানে না জানি, অনেকে বলদার যারা শুনে নেয়, অনেকে মসজিদে ওয়াজ শুনতে জানে, অনেক ওয়াজে শুনে না, কিন্তু একটা ওয়াজ আল্লাহ তাআলা আমাদেরকে প্র্যাকটিক্যাল কখনো কখনো করিয়ে দেখায়। এর মধ্যে আমাদের জ্বলন্ত যেটা আমাদের ওয়াজ ছিল সেটা হচ্ছে করোনা মহামারী,
করোনা
যে একটা সামান্য ভাইরাস পুরো পৃথিবীকে স্তব্ধ করে দিতে পারে এমন শক্তি। তো এই সময়ও কেউ কি না খেত মরে নাই, এই সময় আল্লাহ তাআলা সবার রিজিকের বন্দোবস্ত করেছেন, দোকানপাট খুলতে দেয় নাই, অথচ একটা একদিন দুই দিন হরতাল হলে দেশের অবস্থা কমজোর হয়ে যায়, এই পৃথিবী স্তব্ধ। ওই সময়ের মধ্যে থেকে আমরা মুক্তি পাওয়ার পর আর এখনো কি আমাদেরকে শিক্ষা নেওয়ার সময় হয় নাই, এখনো কি আমাদেরকে বোঝার সময় হয় নাই, এটা আল্লাহ তাআলাকে দোয়া করতে, আল্লাহ তাআলা যেন আমাকে ওই জন্য আকল সলিম দান করে। আকল সলিম এটা একেবারে আল্লাহ তাআলা অনেক বড় একটা দয়া, যখন আল্লাহ তাআলা কারো থেকে দিন নিয়ে যাওয়ার তার প্রথমে আকল চলে যায়, এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে কলবে সলিম এবং আকল সলিমের ফরিয়াদ করা চাই, যে আল্লাহ তাআলা যেন ওই হকটাকে বোঝার শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দেয়। যদি শক্তিটা চলে যায় না, তাহলে আমার সামনে আমি দুইটাই দেখছি কিন্তু আমার ব্রেন এটা অ্যাকসেপ্ট করতেছে না কেন, যে আমি বাইরে সফর করেছি, ওখানে দেখেছি যে রাতের দুইটা তিনটা পর্যন্ত উপার্জনের জন্য ধুমরে ধুমরে ঘুম যাচ্ছে না, ঘুমায় এরা বাড়িতে আসলে ঘুমায়, তাদের এমন এমন লোক দেখেছি পাঁচ ভক্ত নামাজ তো দূরের কথা, জুমার নামাজের জন্য প্রায় 10-15-20 বছর পরে নেই, যেরকম ওই মাহলের মধ্যে আমি এমন দেখছি যার তাহাজ্জুদ কাজা হয় না, প্রতিদিন এক পারা কোরআন শরীফ এরকম এরকম দেখছি, উভয়টা একই স্থানে, এও সে একই কাজ করছে, উনিও একই কাজ করতেছে, কিন্তু তার কাজের বাহানা দিয়ে সে বলছে আমি সময়
পারছি না
পারছি না, আর ও তো পারতেছে ইচ্ছা, যে ইচ্ছা এখন আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলা তুমি যাকে হেদায়ত করে তাকে কেউ গোমরা করতে পারবে না, যাকে গোমরা করে কেউ হেদায়ত হতে পারবে না। আল্লাহ তাআলার দরবারে হেদায়তের জন্য প্রার্থনার জন্য নামাজ আমাদেরকে কি জানে, প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহাটা পড়াটা আবশ্যক করে দিয়েছে, এখানে আমরা হেদায়ত খুঁজি, হিদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা বলার পেছনে কারণ হচ্ছে আমরা যেন আল্লাহ তাআলার দেওয়া এটা আমাদের বুঝে আসে এবং এটার উপর ইস্তেকামত আমাদের সাথে আমরা চলতে পারি।
রাইট রাইট রাইট, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। এরপর ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেওয়ার চেষ্টা করবো। আজকে কয়েকটা বিষয় নিয়েই কথা বলার চেষ্টা করেছিলাম, যে প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে কিয়ামতের ময়দানে দিতে হবে, আর আজকের বিষয় নিয়ে যে আলোচনা শুনলাম এর উপর আল্লাহ তাআলা আমাদেরকে উপরে এর উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী সপ্তাহে আবারও রহমতপুর প্রবাদ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব, নতুন নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব, ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।